Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala Rasulillah wa ala alihi wa ashabihi wa man wala ma ba'd. Dao tabligh bhashatum mein samayto bonera ebong ei muhurte amader Facebook er bondhura সকলকে আমাদের প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের মঙ্গলবারের বিশেষ অনুষ্ঠান। আপনাদের প্রিয় অনুষ্ঠান কোরআনের ফজিলত আমল। কোরআনের ফজিলত আমল আমরা অনেকটাই এই কোর্সের শেষের দিকে। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে কোরআন কেন্দ্রিক কিছু বিদআত। বিদআত বলা হয় দিন মনে করে সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্যে আখেরাতে জান্নাত পাওয়ার জন্যে নেকির উদ্দেশ্যে যা করা হয় কিন্তু তা সাব্যস্ত না কোরআন সুন্নার আলোকে, যেটা আল্লাহ নবী আলাইহিসসালাম সাহাবা ইকরাম করেন নাই। এমন একটা কাজকে দিন মনে করে সওয়াব মনে করে ধর্মীয় কাজ নেকির কাজ সওয়াবের কাজ আল্লাহ সন্তুষ্ট হবেন এমন মনে করে করাটাই হচ্ছে বিদআত। এবং এই বিদআত আপনারা জানেন যে কুফুরি এবং শিরকের পরে এর স্থান। কবিরা গুনাহ যেগুলো রয়েছে বিদআত অত্যন্ত চরম জঘন্য একটা পাপ। যদিও মানুষ বেদাতের সামনের চেহারাটা হল দিন সওয়াব আল্লাহর সন্তুষ্টি, কিন্তু পিছনের আসলে হল এটা আল্লাহর অপছন্দনীয় কাজ, আল্লাহর কাছে জঘন্য কাজ। কারণ আল্লাহর কাজ আপনি যখন করবেন, আল্লাহর ইঞ্জিনিয়ার মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যানে থাকতে হবে। তার প্ল্যানিংয়ে যদি না থাকে তাহলে সেটা আল্লাহ নেবেন না। কারণ যে কোনো এবাদত কবুল হওয়ার জন্য তিনটি শর্ত। প্রথম শর্ত হচ্ছে সঠিক ঈমান, এর ভিত্তিতে দ্বিতীয় শর্ত আল্লাহর জন্য একমাত্র, তৃতীয় শর্ত সেটা শুধুমাত্র মুহাম্মদ। প্রথম শর্ত যে কোনো এবাদত বা আমল কবুল হওয়ার জন্য সঠিক ঈমান, সেই শুদ্ধ ঈমান। দুই নম্বর শর্ত একমাত্র আল্লাহ মহান রব্বুল আলামিনের জন্য ইবাদতটা হতে হবে। তিন নম্বর হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে, নিয়মে হতে হবে, আপন ইচ্ছা নিয়মে করলে তা গ্রহণযোগ্য হবে না। এজন্য কোরআন কেন্দ্রিক বহু বিদআত আমাদের সমাজে প্রচলিত রয়েছে, তার মধ্যে আমরা কিছু আপনাদের এখানে উল্লেখ করব। তাহলে ভালো কাজ করলেই ভালো কাজ হয় না যদি সেটা আল্লাহর জন্য না হয়, ইমানের ভিত্তিতে না হয়, ইমানের ভিত্তিতে আল্লাহর সঠিক ইমানের ভিত্তিতে আল্লাহর জন্য এবং রসুলের তরিকায় যদি না হয়। অতএব অনেকেই সারা জিন্দেগি আমল করবে কিন্তু যেতে হবে জাহান্নামে। এই জন্য আল্লাহ রাব্বুল্লাহ আলামিন জাহান্নাম ওপেনিং করবেন মুজাহিদকে দিয়ে, দানবীরকে দিয়ে, কারি হাফেজ আলেমকে দিয়ে, কারণ তারা শর্ত পূরণ করে নাই। সারা জিন্দগি জান্নাতের কাজ করে জাহান্নাম যেতে হবে। আমিলাতুন্নাসিবা আমল করেছে কিন্তু তাকে কেয়ামতের আল্লাহর কাঠগড়ায় খাওয়া হতে হবে, তার আমলগুলি সব ধুলিকুনার মতো হয়ে যাবে। কাজেই যদি আমরা বলি যে সঠিক ঈমান, তাহলে অনেকেই বাদ পড়ে যাবে, অনেকের আমল বাদ হয়ে যাবে। যদি বলি আল্লাহর জন্য যারা রিয়া করে, মানুষ দেখানো মানুষ শোনানো, তাদের আমলগুলি বাদ হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ বলবে এই নামাজ রোজা কোরআন তেলাওয়াত এগুলি সব ফেলাই দাও, এ থেকে পাল্লা থেকে। ফেরেশতারা বলবে সালাহ জাকা সিয়াম হাজ বলবে এগুলি আমার জন্য করে নাই, ফেলাই দাও। আর যারা রসুলের তরিকায় করে নাই, হাউজ কাউসার থেকে ভাগাই দেওয়া হবে, এরপরে তাদের ঠিকানা হবে জাহান্নাম। সারা জিন্দগি ভালো কাজ করেছে ঠিকানা হবে জাহান্নাম, নাউজুবিল্লাহ, কারণ তারা আমল করতে গিয়ে শর্ত খেয়াল করেনি। এজন্যে প্রিয় ভাই ও বোনেরা কোরআনুল কারীম মহাগ্রন্থ আল কোরআন এটা একটা আমাদের উন্নত ইবাদতের একটা মাধ্যম। এর তেলাওয়াত, এর শিক্ষা, এর দীক্ষা, এর আমল, এর দাওয়াত, এর তাবলীগ সবকিছু ইবাদত, কিন্তু যদি সেটা শর্ত সাপেক্ষ না হয় তাহলে সেটাই হবে বিদআত, সেটা আমাদের জন্য আরো কি হবে, বিপদ ডেকে আনবে। এজন্য কোরআনের ফজিলত আমল আজকে আমাদের অধ্যায় হল, বিষয় হল কোরআন কেন্দ্রিক কিছু বিদআত। এক, কোরআন পড়ার জন্য হাফেজ বা কারিদের ভাড়া করে খতম দেওয়া, যেটা আমাদের সমাজে ভুল প্রচলিত, আর কোরআন খতম দিয়ে টাকা নেওয়া ও দেওয়া উভয়ই চা হারাম। এছাড়া এভাবে খতমে খতম পাঠকারী ও যার জন্য পাঠ করানো হয় কেউ সব পাবে না, সবই। তাহলে কোরআন খতম আমাদের দেশে হাজার হাজার কারি হাফেজ কোরআন খতম দিয়ে বাড়াচ্ছে, খাচ্ছে, নিচ্ছে। এই খতম দেওয়ানো, দেওয়া, পড়া, পড়ানো, টাকা দেওয়া নেওয়া সবই শরীয়ত পরিপন্থী। এটা একটা পাক্কা বিদআত, যেটা আমাদের সমাজে এক শ্রেণীর পেট পূজারী আলিমরা করে থাকে, আরেক শ্রেণীর বোকা মানুষরা করিয়ে থাকে। দুই নম্বর বিদআত, কোরআন খতম দিয়ে মৃত্যুদের নামে তার সওয়াব বখশানো বিদআত। সঠিক মতে এর দ্বারা মৃত্যুদের কোন উপকার হবে না। কোরআন খতম দিয়ে সওয়াব বখশাই দেয়, রমজান মাসে কোরআন খতম করে এরপরে মসজিদে এলান করে ইমাম সাহেবের মাধ্যমে বখশানো হয়, এটা রিয়াকারী, মানুষ দেখানো, মানুষ শোনানো সুমা, এবং এই ধরনের বখশানিতে কোনো ফায়দা নেই। যে পাঠ করেছে আর যার জন্য করেছে সবই খতম। তিন, রুজিতে বরকত বা বিপদ দূর করার উদ্দেশ্যে কোরআন খতম দিয়ে যৌথভাবে দোয়া করা বিদআত। রুজি রুটিতে বরকত এর জন্য যৌথভাবে কোরআন খতম দিয়ে তারপরে কোরআন খতম করিয়ে কারি হাফিজ ভাড়া করে এরপরে স্বয়ং দোয়া করে, এটাও কি বিদআত, কোন ফায়দা হবে না। তবে নিজের কোরআন নিজে পড়ে অসিলা করতে পারেন যে এই কোরআন পড়েছি, এর অসিলায় তুমি আমার রুজিতে বা এটাতে আপনি যে কোনো দোয়া করতে পারেন ভালো। চার, ইসলামিক অনুষ্ঠান উদ্বোধনের সময় কোরআন তেলাওয়াত দ্বারা আরম্ভ করা। আর দেখবেন ইসলামিক অনুষ্ঠানগুলো কোরআন দিয়ে উদ্বোধন করে, এটা একটা বিধান, এটা 1200 হিজরির পরের বিধান, আগে এই বিধানটি ছিল না। এছাড়া ওয়া ইসলামিক অনুষ্ঠানের উদ্বোধন কোরআন দ্বারা করা চরম বেদা, বেআদবি। দেখা যায় টিভি চ্যানেল ইত্যাদি বা নাচ গানের অনুষ্ঠান বা স্কুল কলেজের দেখা যায় কোরআন পড়ে উদ্বোধনের পরে কোরআনের পরে যত যা ইচ্ছা তাই করে, আবার লাস্টে গিয়ে খতমের সময় আবারও কোরআন পড়ে। আমাদের দেশের টিভি চ্যানেলগুলো দেখা যায় যে প্রথমে কোরআন দিয়ে আবার শেষেও কোরআন দিয়ে, মধ্যখানে যা ইচ্ছা তাই। কিন্তু যদি অনুষ্ঠান পরিচালক যে বিষয়ে আলোচনা হবে সে বিষয়ে কোন আয়াত মাঝে মধ্যে পাঠ করেন তবে যায়। উপস্থাপক যদি আজকের বিষয়বস্তু কি সে তাকে কেন্দ্র করে কোন আয়াত উল্লেখ করেন এবং বলেন যে আজকের এই বিষয়ে আলোচনা হবে, তাতে কোনো সমস্যা নেই। এটাকে ধারাবাহিক একটা ধরাবান্ধা একটা নিয়ম না করে মাঝে মধ্যে যদি করে সেটা জায়েজ রয়েছে। পাঁচ, কোরআনের আয়াত দ্বারা তাবিজ কবজ করে শরীরে বা গাড়ি কিংবা বাড়ি ও দোকানপাটে ঝুলানো শিরিক। আজকাল দেখা যায় কোরআনের আয়াত লিখে নিজের শরীরে বা বাচ্চার বা গাড়িতে বা বাড়িতে বা দোকানে ঝুলানো হয়, ভালো মন্দ মন্দ থেকে বাঁচবে, ভালো আসবে এই উদ্দেশ্যে। এগুলো কি বিদআত, এর অন্তর্ভুক্ত, এগুলি সাহাবায়ে কেরাম আল্লাহ নবী আলাইহিস সালাম থেকে প্রমাণিত না। আর কোরআনের আয়াত বা সুরাকে আবজাদি নাম্বারিং করে তাবিজ বানানো শাব্দিক ও অর্থগত তাহরির পরিবর্তন যা কুপুরি পর্যায়ে পাব। কোরআনের আয়াত তাবিজ করে পেশাব পায়খানায়, বাথরুমে, টয়লেটে অপবিত্র অবস্থায় নারীদের পিরিয়ডকালীন বা বাচ্চা প্রসবের পরে এ সমস্ত অপবিত্র অবস্থায় যেহেতু করা যাবে না তো কি করো, নাম্বারিং করে দাও। বিসমিল্লার নাম্বার 686 সুরা ইখলাসের বিশেষ বিশেষ আয়াতের সুরার নাম্বারিং করে তাবিজ বানিয়ে দাও। এটা সম্পূর্ণভাবে কুফুরি, শাব্দিক পরিবর্তন এবং অর্থ পরিবর্তন কিছুই থাকলো না, এটা কুফুরি পর্যায়ের পথ। অতএব কোরআনকে তাবিজ বানানো, কবজ বানানো, এই ধরনের নাম্বারিং করা, এটা সম্পূর্ণভাবে আমাদের সমাজে পরিচালিত হয়েছে এক শ্রেণীর আলেম বা যাদেরকে আমরা হুজুর বলে থাকি তাদের এই কাজগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ বিদআত। ছয়, কোরআনের সুরা বা আয়াত বোর্ড বা কার্ডে লিখে বাড়ি কিংবা দোকানপাটে সৌন্দর্য বা কল্যাণ বয়ে আনবে অথবা অকল্যাণ দূর করবে এই উদ্দেশ্যে ঝুলিয়ে রাখা হারাম। অনুরূপ মসজিদের দরজায় বা মেহরাবের উপরে লেখাও বেদাত। কোরআনের বিভিন্ন সুরা বা আয়াত এগুলি লিখে আমরা ঝুলাই রাখি অনেক সময় বাড়িতে, বোর্ডে বা দোকানে বা গাড়িতে বা এই ধরনের মসজিদে, এগুলো জায়েজ নেই। কোন সুরা বা আয়াতকে বিশেষ কোন উদ্দেশ্যে নিজের পক্ষ থেকে কোন সংখ্যা বা স্থান বা সময় নির্দিষ্ট করে পাঠ করা বিধান। কোরআনের কোন সুরা বা আয়াতকে আপনি বিশেষ একটা সংখ্যা বলবেন যে এতবার পড়ব প্রতিদিন, অমুক সময় এতদিন পড়ব, এই এতবার পড়ব, স্থানে বা সময়ে বা অবস্থাতে, এই ধরনের নির্দিষ্ট করাও কি বিধান। তবে যেগুলো নির্দিষ্ট করা আছে কোরআন সুন্নায় সেটা তো সুন্নত। আর কোরআনকে ফরজ সালাতের খতম দেওয়ার সাব্যস্ত নেই, তবে সুন্নত সালাতে খতম দেওয়া জায়েজ রয়েছে, যেমন তাবির সালাত বা তাহাজ্জুদ সালাতে। ফরজ নামাজে কেউ যদি কোরআনকে খতম মনে করে এখন শুরু করলো আজকে থেকে কন্টিনিউ প্রথম থেকে ধারাবাহিকভাবে কোরআন খতম দিবে, এটাও বিধাতের অন্তর্ভুক্ত হবে। তবে সুন্নত নামাজে যেমন তারাবি বা তাহাজ্জুদ নামাজে ধারাবাহিক পড়ে খতম দিতে পারে জায়েজ রয়েছে ইনশাআল্লাহ। নয়, একই সাথে একাধিক কেরাত দ্বারা কোরআন পাঠ করা ঠিক না। দশ ভাবে কোরআন পাঠ করা যায়, যেরকম ধরি মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মাল্লাকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, এ ধরনের কেরাত রয়েছে। দশ প্রকার শব্দ পাঠের ভিন্নতা রয়েছে, একই নামাজে বিভিন্ন কেরাত পাঠ করা যাবে না। তবে এক এক নামাজে এক এক কেরাত দিয়ে নামাজ পড়া যেতে পারে, তবে লোকজন যদি ব্যাপারে অবহিত থাকে বা করানো হয়, না হলে হঠাৎ করে দেখা যাবে যে ইমাম সাহেবকে হয়তো চাকরিচ্যুত হয়ে যাবে। দশ, কোরআনকে চুমা দেওয়া চোখে মুখে মাখা বিধান। অনেক মানুষ দেখা যায় মসজিদে গিয়ে কোরআন পড়তে পারে না, কোরআন একটা টান দিয়ে চোখের মধ্যে মুখের মধ্যে চুমু দিয়ে আবার র্যাকের মধ্যে রেখে দেয়, বুকসের উপরে রেখে দেয়। এর চেয়ে তাহামককে হতে পারে, কেউ যদি ওষুধ চুমা দিয়ে খেয়ে রেখে দেয় তার কি চিকিৎসা হবে? কেউ যদি ভালো সুস্বাদ্য খাদ্য গ্রাণ নিয়ে ছেড়ে দেয় তাহলে কি তা পেট ভরে যাবে? তাহলে এইভাবে কোরআনকে চুমা দেওয়া বা চোখে মুখে মাখা, এটা আমাদের দেশের প্রচলিত একটা বিধান দেখতে পাই আমরা। এগারো, কোরআনকে অলঙ্কারে বা অন্য কিছু বানিয়ে গলায় পরা হারাম। কোরআন লিখে কোন অলঙ্কারে আয়াতুল কুরসি বা সূরা ইখলাস বা কিছুর উপরে এটাকে লিখে বা তাবিজ পুরা ছোট্ট কোরআন কোরআন চুলাই দেওয়া যায় তাবিজ হতে পারে, সেটাও চলবে না। কোরআনের কিছু সুরাকে মুনজিয়াত নাজাত দানকারী সুরা নামকরণও তার বিশেষ ফজিলত দৃষ্টিকোণ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের সমাজ দেখবেন যে মুনাজ্জিয়াত বা মুনজিয়াত মুনাজ্জিয়াত কিছু সুরার নাম দিয়ে এটা আলাদা কিছু আলাদা পার্ট পাওয়া যায়, এগুলি বিভিন্ন ফজিলত এবং নামকরণ, এগুলি এই করলে এই হয়, এটা এই হয়, এগুলো বিধাতের অন্তর্ভুক্ত। কোরআন তেলাওয়াতের সেজদার পরিবর্তে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বিধাত। দেখা যায় বিশেষ করে তারাবির নামাজে যখন কোরআন তেলাওয়াতের সেজদা আসে সেজদা, তখন দেখা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ কয়েকবার পড়লেই হয়ে যাবে, আর সেজদা দিতে হবে না। কোরআন তেলাওয়াতের সেজদা সুন্নত কোন কোন মাজহাবে ওয়াজিব, এবং এর পরিবর্তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই হয়ে যাবে, এটা অবশ্যই একটা বিধাত যেটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। তেলাওয়াতের সেজদা ফরজ নামাজে না পড়া, এমনও আছে কিছু তেলাওয়াতের সেজদা পড়েই না ফরজ নামাজে, পড়া যাবে না বা পড়ে না বা কেউ পড়লে খারাপ মনে করা, নিশ্চয় এটাও একটা বিধাত অন্তর্ভুক্ত। শপথকে তাগিদ করার জন্য কোরআন স্পর্শ করে কসম করা বা শপথ দেওয়া হারাম। কেউ কসম খাওয়াতে চাই বলে কোরআন হাতে নিয়ে কসম খায়, অনেকে বলে আমি কোরআন হাতে নিয়ে কসম খাচ্ছি, এটাও কি চলবে না। কোরআনকে স্পর্শ করে কোরআনের নামে কসম খাওয়া বা খাওয়ানো যায় নাই। তবে কোন কোন ইমামদের কাছে কোর্টের জজ সাহেব যদি মনে করেন দিনদার পরেজগার মানুষ কোরআন হাতে দিয়ে কসম করালে মিথ্যা খাবে না কসম, সত্যতা স্বীকার করবে, তাহলে জায়েজ রয়েছে, সবাই একমত না। সূরা আসর পড়ে কোন মজলিস শেষ করা বিধান। অনেকে মনে করে যে একটা মজলিস বা একটা মিটিং সূরা আসর পড়ে শেষ করতে হবে, এটা একটা বিধাত অন্তর্ভুক্ত। সূরা দোহা হতে সূরা নাস পর্যন্ত প্রতি দুইটি সূরার মাঝে তাকবীর পড়া বিধান হাদিস গ্রহণযোগ্য না। সূরা দোহা থেকে অদোহা প্রথমেই তাকবীর আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির পর এইভাবে কারিবাসে এরকম পড়ে থাকে দেখেছে আপনারা। কারিবাসে একজন বেদাতি হাফেজ ছিলেন, কোন সন্দেহ নেই তার কোরআন তেলাওয়াত সুন্দর হাফেজ হিসাবে, কিন্তু সে একটা বেদাতি ছিল কোন সন্দেহ নেই, এবং দাড়ি চাচ্চা একটা বেদাতি মানুষ, আল্লাহ তাকে ক্ষমা করে। বিভিন্ন মিলাদ অনুষ্ঠানে কোরআন পড়ত অনেক ছিঁড়ে ছাড়ে চিল্লিয়ে, এবং আল্লাহ আকবর বাহবাকে বা পাওয়ার জন্য টাকার জন্য কোরআন পড়ত। নিঃসন্দেহে একটা বেদাতি ছিলেন মাসেরি, এবং মিশরে বেদাতিদের সবচেয়ে শক্ত যারা বেদাতি সুফি তাদের শক্ত জায়গা হল কোথায়, মিশরে যেমন শিয়াদের শক্ত আখড়া হল ইরানে। কোরআন পড়া শেষে সাদাকাল্লাহ আজিম পড়া হয়ে যাবে, তো মাঝে মধ্যে যদি উপাস্থাপক হয়তো কোন আয়াত পড়ে বা হয়তো কোন আয়াতের সত্যায়নের জন্য বলে মাঝে মধ্যে, সেটা কিন্তু পড়ে আমাদের দেশের নিয়ম হল কোরআন মানে পড়া শেষ হলে সতর্ক আজিম বলতো, এটা বিধান অন্তর্ভুক্ত। কোরআন পড়ার সময় কোন কানে হাতে রেখে গলার রদ ফুলিয়ে গলা কাঁপিয়ে ও চোখ বন্ধ করে তেলর করা বিধান, অনেকে দেখা যায় কানে হাত রেখে কানের উপরে ঝাঁকি দেয় তাতে সুর হয়, তারপরে রগ টক ফুলিয়ে চোখ মুখ ফুলিয়ে রাগ করে পড়া একেবারে খুব কঠিন শক্ত করে, এটাও বিদাত অন্তর্ভুক্ত। এগুলো মিশরি বেদাতিরা সুফি এবং শিয়া সুফিদের কান্ত কারবার। ১৯ ফরজ সালাতের পর আয়াতুল কুরসি ও মুআফিজাত সুরাগুলো উঁচু শব্দে ও যৌথ কণ্ঠে পড়া বিদাত। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে হয় একবার, সুরা ইখলাস, নাস, ফালাক, ফজর এবং মাগরিবে তিনবার করে, অন্য নামাজ একবার করে সশব্দে এবং যৌথ কণ্ঠে পড়া, এটাও একটা বিদাত অন্তর্ভুক্ত, নিঃশব্দে একাকী পড়বে। ২০ ফজর সালাতের পর সুরা হাসরের শেষের আয়াতগুলো বিশেষ নিয়মে সবাই মিলে পাঠ করা বিদাত, এবং এ ব্যাপারে বর্ণিত হাদিস অতি দুর্বল। সুরা হাসরের শেষের তিন আয়াত আল্লাহুল্লাহ লা ইলাহা ইল্লাহু এটা আউযুবিল্লাহি আযীম বিসমিল্লাহির রহমানির পড়ে তিনবার পড়তে হবে সারাদিন, তাহলে ৭০,০০০ ফেরেশতা দোয়া করবে, সন্ধ্যায় পড়লে সারা রাত ১৭,০০০ ফেরেশতা, এটা একটা বিদাত। এবং আগে একাকী মানুষ করত, এখন খুব দেখলাম ঢাকার মসজিদগুলিতে নামাজ সালাম ফিরেই একেবারে মোল্লাজি সবগুলোকে নিয়ে পাক্কা বেদারটা করার জন্য উৎসাহিত। এটা হাদিস অত্যন্ত মুনকার হাদিস, দুর্বল হাদিস, এ ধরনের আমল বিদাত অনুসন্ধ নেই। ২১ আয়াতুল কুরসি ও মুআফিজাত সুরাগুলো পড়ে দাগ কেটে কোন স্থান বা বাড়ি বন্ধ করা বিদাত। আয়াতুল কুরসি এবং সুরা ইখলাস, নাস, ফালাক সুরাগুলো পড়ে দাগ কেটে কেটে বাড়িতে বাড়ি বন্ধন করা বা স্থান বন্ধ করা, এখানে কোন জিন ভূত আসতে পারবে না, এই দু বিদাত অন্তর্ভুক্ত। ২২ জুমার দিন সুরা কাহাফ পড়া স্মরণ করানোর উদ্দেশ্যে ফজরের সালাতে সুরা কাহাফের কিছু অংশ পাঠ করা বিদাত। আল্লাহ নবী আলাইহিসসালাম সুরা আপনি আগে জেনেছেন যে জুমার দিনের ফজরের মাঝে প্রথম রাকাতে সুরা সেজদা এবং দ্বিতীয় রাকাতে সুরা দাহার বা ইনসান পড়তেন। জুমার দিনে সুরা কাহাফ করতে হবে এটা স্মরণ করার জন্য মুসল্লিদেরকে সুরা কাহাফ পাঠ করা, এই উদ্দেশ্যে এটা বিদাত। ২৩ বিবাহের সময় সুরা ফাতিহা পাঠ করা বিদাত, বিবাহের আগের সময় মাসনুন খুতবা যেটা খুতবাতুল হাজা পড়তে হবে, সুরা ফাতিহা পাঠ করা, ফাতিহা করা, এগুলো বিদাত অন্তর্ভুক্ত। ২৪ মৃত্যুসজ্জা অবস্থায় বা মৃত্যুর পরে কোরআন পড়া বা পড়ানো বিদাত, যখন মুমূর্ষ অবস্থা বা মৃত্যুর পরে কোরআন পড়ানো, যিনি মারা যাচ্ছেন তিনি যদি পড়েন বা আত্মীয় স্বজন হয়তো পাশে বসে কোরআন পড়ে ফুঁকে দেন তাকে সান্ত্বনার জন্য মনে প্রসাদ সেটা, কিন্তু ভাড়া করে যৌথ করে সুয়াসিন গমকলগুলি অবশ্যই বিদাত অন্তর্ভুক্ত, যেটা আমাদের দেশের পরিচালিত। ২৫ অসুস্থ বা মৃত্যু ব্যক্তির মাথার নিকট কোরআন মাজিদ রাখা বিদাত, অসুস্থ ব্যক্তি বা মৃত্যু ব্যক্তি বাগেছে তার মাথার সামনে একটা কোরআন রেখে দাও, এই কোরআন রেখে কি হবে, কোরআন পড়লে না কাজ হবে, এই কোরআন রেখে যেতে কোনো কাজ হবে না, নিঃসন্দেহে এটা বিদাতের অন্তর্ভুক্ত। ২৬ কবরের পাশে বা কবরস্থানে কোরআন পড়া বা পড়ানো বিধান, এটা এক প্রকার আমাদের দেশের ইনকাম অফ সোর্স বলা যেতে পারে এক শ্রেণীর উজুদ্দের, যে কবরের পাশে বা মাইয়াতের পাশে বা কবরে কবরস্থানে কোরআন পড়ানো, এগুলো অবশ্যই বিধান। ২৭ মাইয়াতকে দাফনের সময় কোরআন পড়া বা পড়ানো বিধান, তিন কুল পড়া বা চার কুল চার কোনা থেকে বা কবর পাই থেকে কোন থেকে বা পড়ানো বা অন্তর্ভুক্ত। অর্থাৎ কোন হারানো বস্তু পাওয়ার উদ্দেশ্যে ইন্নাহু আলা রাজইহি লাকাদির আয়াত একশো বার পাঠ করা বিদাত। কোন জিনিস হারিয়ে গেছে এটাকে পাওয়ার জন্য ইন্নাহু আলা রাজইহি লাকাদির, আল্লাহ তাকে পুনরুত্থান বা ফিরে নিয়ে আসতে তিনি সক্ষম। এই আয়াতটা একশো বার পাঠ করলে হারানো জিনিস ফিরে আসবে এমন আমাদের দেশের এরকম খতম করানো হয় কারি হুজুর হাফেজদের বেদাতের অন্তর্ভুক্ত। মন্ত্রী বিশেষ সুরা আয়াত কোন বোর্ডে বা কাগজে লিখে পানি বা জাফরান দ্বারা দহত করে বরকত কিংবা জ্ঞান অর্জন অথবা সম্পদ বা সুস্থতার জন্য পান করা বিদাত। কোন কাগজে বা বোর্ডে লিখে ওটা পানির মধ্যে পরে জাফরান কায়দে লিখে তারপর ওটা খাওয়া, জ্ঞান অর্জন হবে বা সম্পদ বাড়বে বা সুস্থতা বাড়বে, এই ধরনের করাটাও কি বেদাতের অন্তর্ভুক্ত। ঘুমের সময় প্রশান্তির জন্য মাথার নিকট কোরআন মাজিদ রাখা বিদাত। ঘুমের সময় ঘুম যাতে করে খুব আরামদায়ক হয়, কোন ডিস্টার্ব না হয়, এই জন্য কোরআন মাথার কাছে রেখে দেওয়া। কোরআন মাথায় রেখে কি লাভ হবে? কোরআন যদি তেলাওয়াত করে এবং সেটা কোরআন মাথায় রেখে কি হবে? কোরআন যদি তেলাওয়াত করে এবং সেটা কি বলে শরীরে খুঁজিয়ে দেয় সেটা হবে প্রশান্তির। বাকি শুধু কোরআন রেখে দিবে তাতে কোনো কাজ হবে না, এটা বিদাতের অন্তর্ভুক্ত। ৩১, কোরআন খতমকে কেন্দ্র করে ওলিমা বা অনুষ্ঠান করা কিংবা ইমাম সাহেব দ্বারা দোয়া পড়ানো ও সওয়াব বকশানো সবই বিদাত। কোরআন খতম হয়েছে কেন করে হুজুর ডাকো বা খাওয়া দাওয়ার আয়োজন করো বা বকশানো, এগুলো বিদাতের অন্তর্ভুক্ত। ৩২, সালাম শব্দ যত আয়াতে আছে সেগুলোকে পড়ে পড়ে জিকির করা বিদাত। ইয়া সালাম ও ইয়া বা সালাম, সালামুল আলমুসালিম, সালামুল সালাম, এইভাবে করে পড়ে এগুলোকে একটা বিদাতের অন্তর্ভুক্ত। এগুলো আসলে বানানো হুজুরদের। ৩৩, কোরআনের সব সেজদায় আয়াতগুলো পড়ে পড়ে সেজদা করা বিদাত। সব সেজদার আয়াতগুলো এক জায়গায় করে নিয়ে এবার একটা করে পড়ে আসছে, একটা পড়ে আসছে, এটাও একটা বিদাতের অন্তর্ভুক্ত যেটা আমাদের সমাজে প্রচলিত আছে। ৩৪, কবর জিয়ারতের সময় বিশেষ সুরা বা আয়াত পড়ে তারপর একাকী বা যৌথভাবে দোয়া করা বিদাত। কবর জিয়ারত করতে গিয়ে বিশেষ সুরা বা চাকুর বা ইত্যাদি পড়ে এরপরে একাকী বা সবাই মিলে মায়েতের জন্য দোয়া করা, এটাও বেদাতের অন্তর্ভুক্ত, কোন সন্দেহ। আমরা এতক্ষণ যাবৎ কোরআন কেন্দ্রিক বেদাতের আলোচনা করতেছিলাম। আয়সাকে আমরা কারো কিছু কন্টিনিউ করব যেসব সুরা ও আয়াতের ফজিলত প্রমাণিত না, নাকি আজকের মতো এখানে শেষ করবো বলে? আরো আমরা সামনে বাড়বো একটু। আমরা হয়তো আমরা আর একটু আগাই, তাহলে এ পর্যন্ত যে সমস্ত বেদাতগুলো আমরা আলোচনা করেছি আমাদের সমাজে দেখা যায় এগুলো অহরহ হচ্ছে, এগুলো থেকে আমরা আমাদের সমাজকে আমাদের পরিবারকে আমাদের সাবধান করব। তাহলে যারা বেদাতি বেদাত নিয়ে ব্যবসা করে তার থেকে আমরা রেহে পাব। এরপর আমাদের যে বিষয়টা আসবে যেসব সুরা ও আয়াতের ফজিলত প্রমাণিত না, ইতিমধ্যে আমরা একবার আলোচনা করে এসেছি আমাদের যে সমস্ত সুরা এবং বিশেষ আয়াতের ফজিলত সাব্যস্ত, আমরা সাধারণ ফজিলত এবং বিশেষ বিশেষ সুরা এবং আয়াতের ফজিলত আলোচনা করেছি। এখন আমরা আমাদের আজকের আলোচনার বিষয় হবে আরো একটা, যেসব সুরা ও আয়াতের ফজিলত প্রমাণিত না। প্রথমে সুরা ইয়াসিন। সুরা ইয়াসিনকে কেন্দ্র করে, আসলে এই সুরা ইয়াসিনকে কেন্দ্র করে যত কিছু সব শিয়া হাফেজদের কাজ। আমি আগে বলেছি ইসলামকে ধ্বংস করার জন্য ঘর থেকে সবচেয়ে বড় দুশ্মন শিয়া হাফেজি, এবং এরপরে হচ্ছে সুফি যারা হল শিয়া হাফেজ থেকে যাদের জন্ম। আদম আলাইহিসসালামের সৃষ্টির ২০০০ বছর পূর্বে আল্লাহ ইসুরা ও সুরা তহা পাঠ করেন। আদমের সৃষ্টির ২০০০ বছর আগে আল্লাহ সুরা ইয়াসিন এবং সুরা তহা পাঠ করেছেন। হাদিসটি দুর্বল, সিলসিলা সহিহ দাইফা শেখ আলবানীর হাদিস নম্বর ১২৭৩। 48 নম্বর হাদিস, হাদিসটি অত্যন্ত দুর্বল, এ হাদিস গ্রহণযোগ্য নয়। দুই, কবরস্থানে প্রবেশ করে এই সূরা পাঠ করলে সেদিন কবরবাসীর আজাব হালকা করে দেওয়া হয়, হাদিসটি জাল, সিলসিলা দাইফা, হাদিস নম্বর 1246। সূরা ইয়াসিন যদি পাঠ করা যায় কবরস্থান জিয়ারত করতে গিয়ে, তাহলে সেই দিন সকল কবরবাসীর আজাব বন্ধ হয়ে যাবে, হালকা হয়ে যাবে। আর এই ব্যবসা হুজুররা করে থাকে, জানে না হুজুররা পড়ায় পড়ে দেয় আর মনে করে এই দিনের আজাব হালকা হয়ে যায়। এসরা কোরআনের হাট, এসরা হচ্ছে কাল কোরআন, কোরআনের হাট বা মূল, এই হাদিসটি জাল, জয়ীফ তারহীব ও তারহীব শেখ আলবানীর হাদিস নম্বর 885। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করবে, আল্লাহ তার পূর্বে অপরাধী ক্ষমা করে দেবে, হাদিসটি দুর্বল, জয়ীফুল জামে শেখ আলবানী হাদিস নম্বর 5785। যে ব্যক্তি ঈশ্বরা আল্লাহর সন্তুষ্টির জন্য পড়বে, আল্লাহ সব তার পাপ ক্ষমা করে দেবেন পূর্বে, এই হাদিসটাও কি দুর্বল হাদিস, গ্রহণযোগ্য নয়। পাঁচ, যে ব্যক্তি জুমার রাতে ঈশ্বরা পড়বে তাকে ক্ষমা করা হবে, হাদিসটি অধিক দুর্বল, জয়ীফুল তারহীব ও তারহীব শেখ আলবানী হাদিস নম্বর 4450। যারা জুমার দিনে ঈশ্বরাটা পড়বে আর তাকে ক্ষমা করে দেবে, সেটাও কি হাদিস, গ্রহণযোগ্য নয়। বন্ধুরা মনে রাখতে হবে, জয়ীফ হাদিস মানে কি, রাসুলের হাদিস বলে প্রমাণিত হয় নাই। আবার অনেকে মনে করে ঈশ্বরের হাদিস দুর্বল হয় কেন, প্রমাণিত হয়নি বলেই তো দুর্বল। আর জাল হাদিস মানে প্রমাণিত হয়েছে যে রাসুলের নামে মিথ্যা বানানো, আর এই দুইটা ইসলামে গ্রহণযোগ্য না, কোন ক্ষেত্রে চলবে না। পাঁচ, ছয়, যে ব্যক্তি কোন রাতে ঈশ্বরা পাঠ করবে সে ক্ষমা প্রাপ্ত হয়ে প্রভাত করবে, রাতে যদি কেউ ঈশ্বরাটা পরে সরে আসে তাহলে ক্ষমা প্রাপ্ত সকাল করবে, দুর্বল। জয়ীফ তারহীব ও তারহীব শেখ আলবানীর প্রথম খণ্ড 235 নম্বর পৃষ্ঠা। যে দিনের শুরুতে ঈশ্বরা পাঠ করবে তার সমস্ত প্রয়োজন মিটে যাবে। সকালে যদি কেউ দিনের শুরুতে ঈশ্বরাটা কেউ পাঠ করে, দিনের যত তার প্রয়োজন সব মিটে যাবে, এই হাদিসটাও দুর্বল। মিসকাতুল মাসাবি শেখ আলবানী তাহকি হাদিস নম্বর 2118। আর যে ব্যক্তি জুমার দিন বাবা মার কবর করে সেখানে সূরা ইয়াসিন পাঠ করবে, তার জন্য প্রতিটি শব্দ বা অক্ষর পরিমাণ মাফ করে দেওয়া হবে, হাদিসটি জাল, সিলসিলা দাইফা শেখ আলবানী হাদিস নম্বর 50। তাহলে এই জন্য দেখা যায় জুমার দিনে হুজুর ভাড়া করে বা জুমার নামাজটা পড়েই, অন্যান্য নামাজ পড়ুক আর না পড়ুক, জুমার নামাজটা পড়েই কবরে গিয়ে হুজুরকে নিয়ে গিয়ে সূরা ইয়াসিন পড়ে মনে করে বাবা মাকে ক্ষমা, মানে অনেক কিছু করে ফেলল। এই বেদাতটা চালু আছে, হাদিসটা একটি জাল, ভিত্তিহীন হাদিস, রাসূলুল্লাহ মিথ্যা। নয়, মাইয়্যিতের পাশে ঈশ্বরা পাঠ করলে মৃত্যু সহজ হয়ে যাবে, এই হাদিসটিও জাল, সিলসিলা জাইফা শেখ আলবানীর 5219 নম্বর হাদিস। এই জন্য দেখা যায় যে মানুষ মারা গেলে হুজুর ভাড়া করে, কারি ভাড়া করে, হাফেজ ভাড়া করে দেখা যায় সেখানে আমরা কোরআন খতম বা বিশেষ করে সূরা ইয়াসিন পড়তে থাকি। দশ, তোমাদের মাইয়্যিতের প্রতি সূরা ইয়াসিন পাঠ করো, হাদিসটি দুর্বল, ইরাউল গালিব শেখ আলবানীর হাদিস নম্বর 688। তাহলে মাইয়্যিতের পাশে তোমরা সূরা ইয়াসিন পাঠ করো, এই হাদিসটাও কি দুর্বল, গ্রহণযোগ্য না। এই সূরাটি একবার পাঠ করলে দশখতমের সওয়াব হবে, হাদিসটি জাল, আবার মানে জালের আবার পাওয়ার কত খেয়াল করছেন, সূরা ইখলাস তিনবার পড়লে এক খতম হয়, এটা তো সই হাদিস ঠিক না, এদের চেয়ে পাওয়ার খুব বেশি, সূরা একবার সূরা ইয়াসিন পাঠ করলে দশ খতমের নাকি হয়ে যাবে। তাহলে এই যে এটাও হাদিস, জয়ীফুল জামে আলবানীর রহমাউল্লাহ হাদিস নম্বর 5786। শেখ আলবানী রহমাউল্লাহ সহি হাদিস আলাদা করে, জয়ীফ হাদিস আলাদা করে, জাল হাদিস আলাদা করে পাঠ পাঠ করেছেন, অবশ্যই তিনি এগুলো পূর্বের যারা মহাদেশিন তাদের থেকে তিনি এখানে এক জায়গায় করেছেন, যেহেতু এটা এখন অ্যাভেলেবেল এই জন্য আমরা তারই রেফারেন্স দিয়েছি। এর মানে এই না যে শেখ আলবানীগুলিকে জয়ীফ জাল, বরং আগে থেকে এগুলো জয়ীফ জাল ছিল, তিনি এখানে সিরিয়াল করেন। এটুকুই থাক আজকের মতো, ইনশাআল্লাহ আমরা এরপরে সূরা দোখান, সূরা গাফির, সূরা হাসর, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা জিলজাল, আরো যে সূরাগুলো ইনসিরা, সূরা কদর, সূরা নাসর, সূরা মুনাজ্জিয়াত, এগুলোর যে সাব্যস্ত না সেগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের মতো এটুকুই থাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন কেন্দ্রিক সমস্ত বিদাত থেকে আমাদের মুক্ত করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত সুরার বিশেষ ফজিল সাব্যস্ত না এগুলিকে প্রচার করা থেকে, এগুলি থেকে আমাদেরকে দূরে রাখুন। এই জৈব জাল দিয়ে সমাজকে, মুসলিম সমাজকে ভরে দেওয়া যারা করছেন তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। কারো কোন প্রশ্ন আছে? আমাদের অনলাইনে কিছু ভাই বোনদের মনে প্রশ্ন আছে একটু, এখানে একজন জিজ্ঞেস করছেন আদনান হাবিব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি আপনার নাম্বার কিভাবে পাব? মজুমদার সোহাগ, ইনশাল্লাহ নাম্বার পেয়ে যাবেন আপনি চেষ্টা করলে। মাশাল্লাহ, সবাই শেয়ার করুন, ভাই শেয়ার করতে পারছেন সবাইকে, ধন্যবাদ। আমাদের এখানে মোহাম্মদ আল মামুন, আউলিয়া কেরামগণ যদি না আইতো তুই তো ছাগল থাকতি, এক ভাই লিখেছেন। আউলিয়া একেরাম সত্যিকারে যারা আল্লাহর ওয়ালি তাদের দুইটা গুণ থাকতে হবে, ইমান এবং তাকওয়া। আল্লাহ যিনি আমার কানের তাকওয়া, ইমান এবং তাকওয়া যার মাঝে আছে তিনি ওয়ালি। ভাই আপনিও আল্লাহর ওয়ালি হতে পারেন, কোন সমস্যা নেই। কাজেই কোন এক জটা ঘটা বাধা তরিকতের হুজুরকে শিরিক বেদাত দিয়ে ভরপুর তাদেরকে ওয়ালি মনে করাটা অন্যায় হবে, তারা শয়তানের ওয়ালি। নিঃসন্দেহে ওয়ালি দুই প্রকার, একটা শয়তানের ওয়ালি, একটা আল্লাহর ওয়ালি। শয়তানের ওয়ালিদেরকে আল্লাহর ওয়ালি ভেবে নিজে ইমান নষ্ট করবেন না। একবার প্রশ্ন করেছেন তসবি গণনা করা কি শিরিক? শিরিক না, এটা বিদাত। তসবি দিয়ে গণনা বিদাত, বরং আপনি হাতের আঙুলির অথবা গিরা দিয়ে করবেন, যেটা আসলে সুন্নত, এবং এই হাত আপনার অঙ্গুলি কেমতের দিন আপনার জন্য সুপারিশ করবে, এটাই আসলে শিক্ষা। এস কে সাকিব ভাই, আমি প্রবাসে আছি, আমার জন্য দোয়া করবেন, কাকা মা বাবা দেশে রেখে এসে আমার জন্য। আল্লাহ আপনার প্রবাসকে শান্তিময় সুখময় করুন এবং আপনার পরিবারকে সবাইকে সুখে রাখুন। আল্লাহ, আমি বিদেশে আছি, আমার জন্য দোয়া করবেন। জি মনির খান ভাই, দোয়া করি আল্লাহ আপনার বিদেশ সুন্দর করুন। আরব দেশে বড় করে আমিন বলে কেন? আল্লাহ নবী আলাইহিসসালামের মসজিদ নববীতে এত জোরে আমিন হত যে মসজিদের নববী খেজুর পাতের মসজিদ গুমগুম করে শব্দ হত। জোরে আমিন বলার এটাই হল বিশুদ্ধ হাদিস, আস্তে বলার হাদিসগুলো দুর্বল। সেই হাদিসের আমল করে তাই তারা বলে। যে এবার আমাদের রোমের বন্ধের কারো প্রশ্ন, আমার মেয়ে হয়েছে 22 তারিখে, তার 7 দিন আর দিন আরবি তারিখ হিসাবে কবে আকিকার জন্য? 22 তারিখ কখন হয়েছে? যদি ফজরের আগে হয় তাহলে সেই দিনটা ধরবেন, ফজরের পরে হলে ভাঙা দিন না ধরাই ভালো। ফজরের আগে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে সেই দিনটা ধরবে, যেমন আজকে ধরি আমরা। আজ কি বার? এখন আমাদের মঙ্গলবার চলছে, আজকে যার ফজরের আগে জন্ম হয়েছে তার আজকের দিন ধরতে হবে। সকাল 10টা মানে তাহলে সেই দিনটা বাদ দেবে, এরপরের দিন থেকে হিসাব করে সপ্তম দিনে আকিকা দেবে। বারাকাল্লাহ লাক ফিল মাগফিরাত ওয়া সাকারাতুল হায়াত। কারো যদি সন্তান হয়েছে খবর পান তাহলে কি দোয়া বলবেন? বারাকাল্লাহ লাক ফিল মাগফিরাত ওয়া সাকারাতুল হায়াত ওয়া বালাগা শুদ্দা ওয়া রযিকতা বিররাহ ওয়া জাআলাহু আল্লাহু মুবারাকাল লিল ইসলাম ওয়াল মুসলিমিন। 29 তারিখ হয়েছে তাহলে যদি সকালে হয়েছে সেই দিনটা বাদ, তারপরের দিন থেকে হিসাব করবেন 30 দিন। জি, কেউ যদি ঘর থেকে বের হলে গাড়িতে উঠে বিভিন্ন সময়ে আয়াতুল কুরসি পড়ে তাহলে কি বিদাত হবে? আয়াতুল কুরসি বিশেষভাবে পড়া সাব্যস্ত, এছাড়াও আপনি আয়াতুল কুরসি যেহেতু কোরআন আয়াত আপনি পড়তে পারেন, সমস্যা নেই। বাকি বিভিন্ন সময় বিভিন্ন ফজিলত বা উদ্দেশ্য করে তা আয়াতুল কুরসির সন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত, সেটা আপনি পড়তে পারেন, কোন সমস্যা নেই। আর কারো কোনো আছে? এক ভাই সালাম বলেছেন আমাদের অনলাইন থেকে, ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহ ওয়াবারাকাতুহ। আপন এর এক প্রশ্ন করেছেন, মেয়েদের পিরিয়ড কালীন নামাজ পড়ে কিনা? নামাজ পড়বে না এবং কাজা হবে না, বাকি সে সময় ফরজটা ছেড়ে দেবে, পরে কাজা করবে। মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, সূরা ওয়াকিয়ার পাঠে ফজিলত বিশেষ কোন ফজিলত সাব্যস্ত না, যেটা আগামীকাল আলোচনা করব, তবে নর্মাল কোরআনের ফজিলত তো সাব্যস্ত। রাজু রাজকুমার রনি, ভাই আমি আপনার একজন ভক্ত, বক্ত লিখেছেন, আপনি আল্লাহর ভক্ত হবেন, আমার ভক্ত হওয়ার প্রয়োজন নেই, আমাকে আল্লাহর আসতে ভালোবাসবেন, আপনাকে আমি আল্লাহর আসতে ভালোবাসি। আপনাদের সহি হাদিসগুলো বা আকিদা শুনতে ভালো লাগে, আলহামদুলিল্লাহ। সঠিক শুনতে যদি ভালো লাগে তো এটা বুঝতে বুঝতে হবে আপনার ইমান ইনশাআল্লাহ আল্লাহ কবুল করছেন। যে আয়েশা প্রশ্ন করেন, কিছু বাড়ি ঘরের সামনে লেখা থাকে মাশাআল্লাহ বা এখন গাড়িতে অনেকে লেখেন, আসলে এটা বদনজর থেকে বাঁচাবে এই উদ্দেশ্যে লিখলে হবে না, কিন্তু লেখা লিখে দিল যে কেউ যেন দেখে মাশাআল্লাহ বলে, তাবারাকাল্লাহ বলে, তাহলে যেন বদনজর না লাগে, যাই হয়েছে স্মরণ করে দেওয়ার উদ্দেশ্যে, বাকি এটাই বদনজর বাঁচাই দিবে সেটা ঠিক হবে না। যদি দ্বিতীয় প্রশ্ন আয়েশাপুর, তৃতীয় প্রশ্নটা, সুন্নত নামাজ যদি কেউ পড়ে, জি সরি, একজন সুন্নত নামাজ পড়তেছে হয়তো মাগরিবের পরে, এই সময় কিছু লোক এসে তাকে হয়তো মনে করছে যে জামা ফরজ পড়ছে, তাকে অনুসরণ করলো, ইমাম বানিয়ে দিল, তাহলে সে জোরে জোরে পড়বে, সমস্যা নেই, জোরে জোরে পড়বে এবং সে নিয়ত করে নেবে যে আমি এখন ইমাম, ইমাম দুই রেখাত পরে সালাম ফেরা দিলে তারা উঠে বাকি এক রেখাত পড়বে মাগরিব বা এসে পড়ে, সেক্ষেত্রে জোরে নামাজের কে আসলে জোরে পড়বে, আস্তে নামাজের হলে আস্তে করবে, যেহেতু সে ইমাম এখন হয়েছে এবং সে নিয়ত করে দেবে ইমামের। যদি দুই অক্ত নামাজ একসাথে জমা করে পড়ে, যেমন বৃষ্টির কারণে বা যে কোনো কারণে, তাহলে মধ্যখানে সুন্নত পড়বে না, মাগরিব পড়ে এসে পড়বে, জোহর পড়ে আসর পড়বে, তাহলে পরের সুন্নতটা ঘরে বা মসজিদে পড়বে, মাগরিব এসে পড়লেন, মাগরিবের সুন্নত পড়বেন, একবার এসে সুন্নত পড়বেন। আর ভেতরটা দুই ধরনের মত আছে, তখনই পড়ে নেওয়া যাবে মাগরিবের সঙ্গে যদি পড়ে থাকেন এশা, নাকি যেহেতু এশা ভেতরটা রাত্রির নামাজ, এশাটা ভেতরটা রাত্রির নামাজ, এজন্যে মাগরিবের সময় এশা পড়ে নিয়েছে পড়বে না পড়বে, দুই ধরনের মত আছে, কেউ যদি পড়ে নাই সমস্যা নাই, কেউ যদি পরে পড়ে সেটাই উত্তম হবে ইনশাআল্লাহ। একবার প্রশ্ন করেছেন যে আমি বিদেশে থাকি, বিয়ে করে নতুন রেখে এসেছি, শুনেছি 40 দিন না থাকলে বউ তালা হয়ে যায়, কথাটা ঠিক না, প্রয়োজনে স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীর সার্বিক সার্বিক তার হেফাজতের দায়িত্ব আপনি পালন করেন, বিদেশে থাকেন, ঊর্ধ্বে 6 মাস আপনি তার অনুমতি ছাড়া থাকতে পারবেন, ছয় মাসের অতিরিক্ত থাকতে অবশ্যই তার অনুমতি লাগবে এবং অবশ্যই সেখানে তার সার্বিক দায় দায়িত্ব আপনাকে পালন করতে হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। যাই হোক, আমাদের আজকের সময় শেষ। আমাদের অনলাইনে ভাইরা আরো কিছু প্রশ্ন করেছিলেন, আমাদের সময় শেষ হওয়ার কারণে আমরা উপস্থিত পাচ্ছি না। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আমাদের আরো বৃহস্পতিবার তাফসীর অনুষ্ঠান আছে বাংলাদেশ টাইম 7টা এবং সৌদি টাইম 4টা, আমরা বৃহস্পতিবার আমাদের তাফসীর ক্লাস আছে, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন। আয়েশা আপু, আমি গত সপ্তাহে একটু আলগাসিম এবং মদিনায় গিয়েছিলাম। মদিনায় যাওয়ার কারণে আমি তো শনিবার ছুটি থাকে, তাছাড়া আমার সুযোগ হয় না, তো আজকে একটু মনে করছিলাম আগামীকাল সম্ভব হয় চেষ্টা করব, সম্ভব যদি হয় আগামীকাল হয়তো আসর থেকে মাগরিব পর্যন্ত সময় পেতে পারি, এই সময়টা আমি কভার করার চেষ্টা করব। তো বাইরে থাকার কারণে আমি অনেক চেষ্টা করেছি সময় বের করব, কিন্তু করতে পারি নাই। ইনশাআল্লাহ আগামীকাল সম্ভব যদি হয় আসরের পরে একটু স্মরণ করার জন্য, আসরের পরে যদি সম্ভব হয় আসর থেকে মাগরিবের মধ্যে চেষ্টা করব আপনাদের উত্তর করে দেওয়ার জন্য। হোয়াটসঅ্যাপের আমার প্রায় 12-13টা গ্রুপ আসরের, তো তারপর আল্লাহ যেন সহযোগিতা করে আমাদের, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমাদের অনলাইনের অনেক ভাই বোনরা প্রশ্ন করেছেন, আপনাদের উত্তর দিতে না পেরে আমরা দুঃখিত। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আপনাদের সাথেই থাকবো, আমাদের সাথে থাকবে আমি মোহাম্মদ। সকলকে আমরা ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান কোরআনের ফজিলত আমল। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। সুবহানাক আল্লাহু বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।